আমরা আপনার কাছ থেকে একেবারে সাধারণ মানুষের মতন করে, সাধারণ মানুষের পক্ষ থেকে সাধারণ ব্যাখ্যায় আমরা জানতে চাইব যে চিফ জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে অ্যাপেলের ডিভিশনের তরফ থেকে যে ১১টি অভিযোগ উত্থাপন করা হয়েছে সেগুলো ঠিক কী ধরনের অভিযোগ? একটা তো আমরা জানি মানি লন্ডারিংয়ের একটা ব্যাপার আছে, এছাড়া আর কী কী অভিযোগ আছে? এই অভিযোগগুলো কেমন মনে হচ্ছে আপনার কাছে?
এগুলি তো ধরেন যে অভিযোগগুলি প্রকাশ পেয়েছে, যেটা মানি লন্ডারিং আছে,
স্খলন,
তারপরে আরো যে অনেক ফৌজদারি অপরাধ আছে, কিন্তু সেই অভিযোগগুলি কি সেটা কিন্তু মানি লন্ডারিং যেটা বলা হয়েছে ১১টার মধ্যে আর কি, গতকালকে যে সুপ্রিম কোর্ট থেকে যে বিবৃতি দেওয়া হলো সেখানে বলা হলো ১১টা অভিযোগ, কিন্তু প্রত্যেকগুলি কি কি অভিযোগ সেইভাবে কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়নি।
জি, কিন্তু ব্যাখ্যা না দেওয়া হলে, জি ব্যাখ্যা না দেওয়া হলে আমরা একটা স্থির সিদ্ধান্তে কিভাবে পৌঁছতে পারব? যেমন আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন যে এই অভিযোগগুলোর ব্যাপারে সন্ধান না চালিয়ে একটা স্থির সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত তিনি তার কাজে আবার যোগ দিতে পারবেন না।
এইটা এখন নির্ভর করবে যে যে অভিযোগগুলি আছে, এখন এই অভিযোগগুলি নিয়ে এখন যেহেতু এইগুলি ফৌজদারি অপরাধ, ওনার বিরুদ্ধে যে ১১টা অভিযোগ উত্থাপন করা হয়েছে এগুলি আমাদের দণ্ডবিধি অনুযায়ী এইগুলি ফৌজদারি অপরাধ, সুতরাং সেই ক্ষেত্রে দুর্নীতির অভিযোগও আছে। সুতরাং দুদক হলো দুর্নীতি দমন কমিশন, হলো এটা কম্পিটেন্ট অথরিটি টু ইনভেস্টিগেট। এখন ওরা এটা ইনভেস্টিগেট করে দেখবে এর সত্যতা আছে কিনা, থাকলে কি কি তথ্য উপাত্ত আছে, তারা যদি এর পোষকতায় তথ্য উপাত্ত পায় তখন একটা আপনার চার্জশিট দেবে, চার্জশিট দেওয়ার পর মামলা হবে এবং কোর্টে সেই মামলা পরিচালিত হবে। তবে দুদক আইনটা হলো দুদক দেওয়ার আগে ওনাকে একটা নোটিশ দিবে যে তোমার সম্পদের এই পরিমাণ বা এই জিনিস আছে, এখন তোমার আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি নাই, এটা তুমি এক্সপ্লেন করো। এইগুলি তো ডিটেলস যারা ইনভেস্টিগেশন অথরিটি ওরা বলতে পারে। আমরা যেটা জানি যেমন পত্রিকায় এসছে, যেমন আর অ্যাকাউন্টে একটা কোম্পানির দুজন ডাইরেক্টর ২ কোটি করে ৪ কোটি টাকা জমা দিয়েছে এবং সেই টাকাগুলি ওনার অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে, এবং আরো ২৬টা চেক সম্বন্ধে এইগুলি হইল জনকণ্ঠের যে সংবাদ, প্রথম এইটাই প্রকাশ পেল। তারপরে ৩ দিন আগে এই যে ১১টা অভিযোগ সম্বন্ধে আবার আপনার দৈনিক জনকণ্ঠে সংবাদটা প্রকাশিত হলো, তারপর উনি শুক্রবার রাত্রে যাওয়ার সময় উনি একটা বিবৃতি দিয়ে গেলেন এবং তারপর গতকালকে সুপ্রিম কোর্ট থেকে একটা বিবৃতি দিয়ে বললো ঘটনাগুলি আমাকে জানালো, কিন্তু ঘটনাগুলি ডিটেলস আমরা জানি না। মানি লন্ডারিং কোথায়, কিভাবে, কেন, বা নৈতিকতা স্খলিত যে অপরাধ সেটা কি, তারপর দুর্নীতির অভিযোগ কি, এইগুলি তো আমরা ডিটেলস কিছু জানি না। তো এইটা সরকার জানবে আর সরকারের তদন্তকারী সংস্থা জানবে।
জি, এই যে অ্যাপেলেট ডিভিশনের তরফ থেকে এই যে ১১টি অভিযোগের কথা আপনি বললেন, এই অভিযোগের মধ্যে আমরা জানি যে মানি লন্ডারিং এর কথা আছে, নৈতিক স্খলনের কথা আছে, কিন্তু তার আগে পর্যন্ত যেটা বলা হচ্ছিল কর্তৃপক্ষের তরফ থেকে সেটা হচ্ছে যে তিনি স্বাস্থ্যগত কারণে বিদেশে যাচ্ছেন, কিন্তু শুক্রবার রাতে, জি, উনি যখন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন উনি বলেছেন যে তার শরীর স্বাস্থ্য ভালো আছে এবং তিনি ব্যক্তিগত সফরে অস্ট্রেলিয়া যাচ্ছেন।
এইটা হলো ২ তারিখে উনি যে ছুটির দরখাস্ত দিলেন,
জি,
এবং সেই ছুটির দরখাস্তটা পত্রিকাতেও ছাপা হয়েছে, সেখানে উনি বলেছেন আমি ক্যান্সারের রোগী এবং আমার বিশ্রামের প্রয়োজন, সেজন্য স্বাস্থ্যগত কারণে আমি ৩রা অক্টোবর থেকে ৩রা নভেম্বর ছুটি চাই। পরবর্তীতে তিনি আবার আরেকটা দরখাস্ত দিয়ে বললেন যে আমি দেশের বাইরে যাবো, অস্ট্রেলিয়ায় যাবো, আমার ছুটিটা আরো 10 তারিখ পর্যন্ত বর্ধিত করা হোক, এবং সেই অনুযায়ী ওনার ছুটি বর্ধিত করা হলো। এবং উনি যাওয়ার দিন যে একটা মৌখিক ভাবে বললেন যে আমি সুস্থ অসুস্থ নই, আর বললেন যে আমি পালিয়ে যাচ্ছি না, আমি আবার আসব, আমি স্বেচ্ছায় যাচ্ছি। তো তিনি কিন্তু ওনার 2 তারিখের যে ছুটি দরখাস্ত দিলেন সেটাকে ডিজন করেন না, সেখানে কেন অসুস্থতার কথা বললেন, আবার 3 দিন পরে উনি বলছেন আমি সুস্থ, আমি দেশের বাইরে যাচ্ছি, এই জিনিসগুলি কিন্তু উনি ব্যাখ্যা করেন নাই। এবং ইতিমধ্যে তার বিরুদ্ধে যে সমস্ত পত্রপত্রিকা এবং ইলেকট্রিক মিডিয়ায় যে দুর্নীতির অভিযোগগুলি প্রচারিত হয়েছে সেই সম্বন্ধেও কিন্তু উনি কোন সুশব্দ করেননি। এটা তো আমরা যারা সাধারণ মানুষ পত্রপত্রিকা এবং টেলিভিশনের মাধ্যমে আমরা যে খবর পাই তার বাইরে তো আমাদের আর কোনো জ্ঞান নাই।
জি, এটা তো আপনি বললেন খবরাখবরের কথা, এটা আমরাও শুনেছি, আমরা এরকম খবর আমরা প্রচারও করেছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি আর একজনকে অস্থায়ীভাবে প্রধান বিচারপতির পদে নিয়োগ দিয়েছেন,
আমাদের সংবিধানের 97 অনুচ্ছেদ
যে সাংবিধানিক ধারা অনুযায়ী এটা করা হয়েছে। তো কিন্তু আর একটা ডেভেলপমেন্ট আজকে যে আমরা আজকে আর একটা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে 10 জন সিনিয়র অফিসিয়ালসকে ইনক্লুডিং রেজিস্ট্রার জেনারেল এবং ডেপুটি রেজিস্ট্রার জেনারেলকে সুপ্রিম কোর্টের বিভিন্ন জেলা স্তরে বিভিন্ন পদে বদলি করা হয়েছে। তো এই ব্যাপারটা আলোকপাত করবেন।
এটা হলো আপনি যদি আমরা যদি একটু মনোযোগ দিয়ে 97 অনুচ্ছেদটা পড়ি তাহলে দেখা যাবে যখন মাননীয় প্রধান বিচারপতি যে কোনো কারণে ওনার কার্যস্থল থেকে অনুপস্থিত থাকেন বা ওনার দায়িত্ব পালনে অপারগ থাকেন, সেই ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি 97 অনুচ্ছেদ অনুযায়ী একজন অস্থায়ী প্রধান বিচারপতি এর দায়িত্ব দেন, এবং তিনি যখন দায়িত্ব প্রাপ্ত হন তখন প্রধান বিচারপতি যে সমস্ত কার্যাবলী করতে পারেন সেই সব কাজই উনি করতে পারেন, এর মধ্যে কোনো সাংবিধানিক ভাবে বা আইনি ভাবে কোনো বাধা নেই। আগে মাননীয় প্রধান বিচারপতি যে কাজটা করতেন এখন 10 নভেম্বর পর্যন্ত যেহেতু একটা বিজ্ঞপ্তি হয়েছে এবং জাস্টিস অফ মেয়ে আছেন এখন দায়িত্বে, তিনি প্রধান বিচারপতির যাবতীয় কার্যাবলী করার এখতিয়ার সাংবিধানিক ভাবে তার আছে।
আপনি বলতে চাইছেন যে এতে করে সাংবিধানিক ভাবে সাংঘর্ষিক কোন পরিস্থিতির উদ্ভব ঘটেনি, তাই কি?
না না, কারণ 97 আর্টিকেল 97 ইজ ভেরি ক্লিয়ার।
জি, তো এখন এই যে গোটা পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে যে প্রধান বিচারপতি অস্ট্রেলিয়া গিয়েছেন, কবে উনি ফিরবেন আমরা জানি না, এবং এই পদে এখন একজন অস্থায়ীভাবে নিযুক্তি পেয়েছেন এবং রেজিস্ট্রার জেনারেল এবং ডেপুটি রেজিস্ট্রার জেনারেল পদের ব্যক্তিরা সহ 10 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জেলা স্তরে বদলি করে দেওয়া হয়েছে। তো সাধারণভাবে সাধারণ দৃষ্টিকোণ থেকে সাধারণ
এটা আপনার একটা রুটিন ব্যাপার, যখন মানে প্রধান উনি কিন্তু যখনই দায়িত্ব নিলেন দায়িত্ব নেওয়ার পর বিচার বিভাগের সুস্থ পরিচালনার জন্য উনি যা প্রয়োজন মনে করেন সেটা কিন্তু করার এখতিয়ার ওনার আছে।
জি, তো আপনি কি এটাই বলতে চাইছেন যে এতে করে বিচার বিভাগের স্বাধীনতা কোনোভাবে ক্ষুণ্ণ হয়নি বা ক্ষুণ্ণ করার কোনো প্রচেষ্টা চালানো হয়নি, তাই কি?
এই ব্যাপারে মানে যেহেতু ওনাকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তিনি নিজেই, আপনার যদি সংবাদটা পড়েন তাহলে দেখা যাবে যে এই 11টা অভিযোগ নিয়ে আপিল বিভাগের 5 জন মাননীয় বিচারপতি প্রধান বিচারপতির বাসভবনে তার সাথে সাক্ষাৎ করেছেন এবং তাকে বলেছেন যে এই যে অভিযোগগুলি এই সম্বন্ধে আপনার বক্তব্য কি, আপনি আমাদেরকে এবং পাঁচজন বিচারপতি একমতে বলছেন যে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। তার ফলে যখন মাননীয় প্রধান বিচারপতি ওই ১১টার অভিযোগ সম্বন্ধে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি, তখন ওই পাঁচজন বিচারপতি আবার সুপ্রিম কোর্টে এসে ওনারা সিদ্ধান্ত দিলেন যেহেতু এই অভিযোগগুলি গুরুতর অভিযোগ এবং তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি, সুতরাং এই ক্ষেত্রে তার সাথে আমরা বিচারিক কার্যে বসতে পারি না।
তার মানে এখন পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে, একদিকে সুপ্রিম কোর্টের স্বাধীনতা এবং আর একদিকে সংসদ এবং মাঝখানে সরকার, তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে পানি এখন কোথায় গিয়ে দাঁড়াবে বলে আপনার মনে হয়?
সেইটাই কথা, এখন হলো এখন সংসদের কোন ভূমিকা নাই এই মুহূর্তে, কারণ সংশোধনীতে মূল ৯৬ অনুচ্ছেদকে অবৈধ ঘোষণা করা হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে পন্থা ওইটাকে পুনর্জীবিত উনারা করেছেন, সেখানেও কিন্তু আবার আইনজ্ঞদের মধ্যে আপনার বিতর্ক আছে। কারণ আমরা যদি আর্টিকেল ১০২ দেখি এবং সুপ্রিম কোর্টের যে এখতিয়ার দেখি, তাহলে ওনারা কোনো সংবিধানের কোন অনুচ্ছেদ যদি সাংঘর্ষিক হয় মৌলিক অধিকারের সাথে, সেই ক্ষেত্রে ওনারা ওইটাকে অবৈধ ঘোষণা করতে পারেন, কিন্তু এখানে ওনারা এটাকে অবৈধ ঘোষণা করে অবলুপ্ত যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধানটা ছিল সেটাকে ওনারা পুনর্জীবিত করেছেন। এই ক্ষেত্রে আমি এবং আমার আরো অনেকে আমরা দ্বিমত পোষণ করি। আমি আমার সুস্পষ্ট বক্তব্য হলো যে সুপ্রিম কোর্টের এখতিয়ার নাই, অবলুপ্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পন্থাকে পুনর্জীবিত করার তাদের কোনো এখতিয়ার নাই। তাদের এখতিয়ার ছিল ৯৬ অনুচ্ছেদ ষষ্ঠ সংশোধনীটা বৈধ কি অবৈধ ওইটা ঘোষণা করা। এখন এটা সাংবিধানিক একটা শূন্যতা বিরাজ করছে আমার মতে, আমার মতে ৯৬ অনুচ্ছেদও নাই এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলও নাই।
যে তাহলে আমরা এই পরিস্থিতিতে এটাই আশা করব যে একটা সুষ্ঠু পন্থায় যৌক্তিকভাবে সংবিধান মোতাবেক এই পরিস্থিতির একটা নিষ্পত্তি হবে এবং পানি
আমরা সবাই আশা করি কেন চলছে, কারণ এখন কিন্তু ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী অস্থায়ী প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের যাবতীয় কার্যাবলী আপনার পরিচালনা করছেন এবং সরকার ইতিপূর্বে সিদ্ধান্ত নিয়েছে যে ওই রায়ের বিরুদ্ধে ওনারা রিভিউ করবেন এবং রিভিউ করলে পর রিভিউর শুনানিতে কি হয় সেটার উপর আমরা পরবর্তী অবস্থাটা কি দাঁড়াবে সাংবিধানিক সেটা আমরা জানতে পারবো।
পানি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে তার জন্য আমাদের এখন অপেক্ষা করতে হবে। তো আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
অশেষ ধন্যবাদ
জি।